এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরান দূতাবাসে হামলার বিষয়ে নিরাপত্তা পরিষদে নিন্দা, নারাজ আমেরিকা, প্রতিশোধ নেবে তেহরান। ইসরায়েলি আগ্রাসনে গাজায় $2,000 কোটি অবকাঠামো ধ্বংস হয়েছে, যৌথ প্রতিবেদনের তথ্য। চাপে নিম্ন আয়ের মানুষ, বাংলাদেশের অর্থনীতিতে আছে 4 চ্যালেঞ্জ আর 3টি ঝুঁকি, বলছে বিশ্বব্যাংক। এবং জেলে অসুস্থ হয়ে পড়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ওজন কমেছে 4.5 কেজি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। সিরিয়ায় ইরানি দূতাবাসের কনস্যুলার বিভাগে ইসরায়েলি হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে দখলদার ও বর্ণবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো এই হামলার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপপ্রতিনিধি জাহারা এরশাদি এই জঘন্য অপরাধ এবং কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল এই হামলার মাধ্যমে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনকানুন এবং সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অখণ্ডতা লঙ্ঘন করেছে। জাতিসংঘ মহাসচিবের পশ্চিম এশিয়া এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী মোহাম্মদ খালিল আল খায়ারি সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, কূটনীতি বা কনস্যুলার সম্পর্কিত সকল স্থান ও ব্যক্তিকে আক্রমণের বাইরে রাখার আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভেসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য, কারণ কূটনৈতিক প্রতিনিধিদেরকে সব পরিস্থিতিতেই আক্রমণের বাইরে রাখতে হবে। জাতিসংঘে নিযুক্ত চীনের উপপ্রতিনিধিও ইরানের সরকার ও জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেছেন, ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘন করছে। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার প্রতিনিধি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েল এ ধরনের তৎপরতার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি সিরিয়ার জনগণ ও সরকারের সমর্থন বন্ধ করতে পারবে না। একই সঙ্গে গোলান মালভূমিকে দখলমুক্ত করার জাতীয় সিদ্ধান্ত থেকেও সিরিয়াকে সরানো যাবে না। জাতিসংঘে সুইজারল্যান্ডের প্রতিনিধি বলেন, সুইস সরকার দামেস্কে ইরানি দূতাবাসে হামলার নিন্দা জানায়, কারণ এই ধরনের কর্মকাণ্ড এই অঞ্চলে উত্তেজনা অনেক বাড়িয়ে দিয়েছে। নিরাপত্তা পরিষদে স্লোভেনিয়ার প্রতিনিধি ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেন, 2728 নম্বর ইশতেহার সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব ইশতেহার সব পক্ষকেই মেনে চলতে হবে। জাতিসংঘে নিযুক্ত আলজেরিয়ার প্রতিনিধিও ইরানের সরকার ও জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি এই বৈঠকে বলেন, ইসরায়েল যে অন্যায় করেছে তা সহ্য করা যায় না। জাতিসংঘে নিযুক্ত গায়ানার রাষ্ট্রদূত ও প্রতিনিধি সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সব দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার উপর জোর দেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, দামেস্কের ইরানি কনসুলেটে ইহুদিবাদী ইসরায়েল যে সন্ত্রাসী ও অপরাধমূলক হামলা চালিয়েছে তাতে এই দখলদার সরকারের চরম হতাশা ও অসহায়ত্ব ফুটে উঠেছে। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। সোমবার বিকেলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরান দূতাবাস সংলগ্ন কনসুলেট ভবনে ইসরায়েলি বিমান হামলায় একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ সাত ইরানি সামরিক উপদেষ্টা শহীদ হন। হামলায় কনসুলেট ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়। এ সম্পর্কে প্রেসিডেন্ট রাইসি আরও বলেন, কিছু আরব দেশের নিষ্ক্রিয়তা ও দুর্বল অবস্থানের কারণে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্ব শক্ত কোনো পদক্ষেপ নিতে পারছে না, আর এই বিষয়টি মুসলিম বিশ্বের বিরুদ্ধে অপরাধযোগ্য চালাতে তেল আবিবকে নির্লজ্জ করে তুলেছে। ফোনালাপে দামেস্কের ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, তেল আবিব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা চালিয়েছে এবং এর ফলে তেল আবিবের নৈতিক অবক্ষয়ের বিষয়টি আরেকবার প্রমাণিত হয়েছে। তিনি বলেন, গাজায় ইসরায়েল সরকার ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে চরম মার খাওয়ার বেদনা ভুলতে এ ধরনের অপরাধযোগ্য চালাচ্ছে। তিনি ইসরায়েলকে শাস্তি দেওয়ার জন্য প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার আহ্বান জানান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে যে আগ্রাসন চালিয়েছে তার চূড়ান্ত জবাব দেওয়ার অধিকার রাখে তেহরান। এই আগ্রাসনের বিরুদ্ধে গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরতম ভাষায় নিন্দা জানিয়ে বলেছে, ইরানি কনসুলেটে কর্মরত সামরিক উপদেষ্টারা কূটনৈতিক দায়মুক্তি পাওয়ার কথা থাকলেও ইহুদিবাদী ইসরায়েল সেই আইন অগ্রাহ্য করে অত্যন্ত কাপুরুষোচিতভাবে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এখন এই হামলার বিরুদ্ধে আইনগতভাবে এবং জাতিসংঘ সনদ অনুসারে জবাব দেওয়ার অধিকার রাখে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলকে এই অপরাধযজ্ঞের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। এই ধরনের ঘৃণ্য অপরাধযজ্ঞ চালিয়ে ইসরায়েল তার অবধারিত পরাজয় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বব্যাংক এবং জাতিসংঘ একটি যৌথ প্রতিবেদনে জানিয়েছে যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে $1,850 কোটি অবকাঠামো ধ্বংস হয়েছে। গতকাল এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল গত কয়েক মাস ধরে কার্পেট বোম্বিং চালিয়েছে। গত কয়েক মাসে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বোমাবর্ষণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা 2022 সালে গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনের নাগরিকদের সম্মিলিত জিডিপির শতকরা 97% সমান। বিশ্বব্যাংক এবং জাতিসংঘের যৌথ এই প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার অর্ধেকের বেশি মানুষ একেবারে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে গাজা উপত্যকার শতকরা 70% মানুষ অভ্যন্তরীণভাবে উদ্বাস্ত হয়েছে। এছাড়া অর্থনীতির প্রতিটি সেক্টরে অবকাঠামোগত মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু ঘরবাড়ি ধ্বংসের কারণে শতকরা 70% ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি গাজার স্বাস্থ্য ব্যবস্থার শতকরা 84% ধ্বংস হয়ে গেছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে 4টি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হল উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার ঘাটতি, আমদানি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের ঝুঁকি। এসব কারণে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে যে চলতি বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। গতকাল বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ওই 4টি চ্যালেঞ্জের কথা উল্লেখ করা হয়েছে। বিশ্বব্যাংকের মতে এবছর প্রবৃদ্ধি কমে হতে পারে 5.6%, তবে সরকার চলতি অর্থ বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছে 7.5%। এর পাশাপাশি অর্থনীতিতে তিনটি ঝুঁকি বিরাজমান বলেও মনে করে সংস্থাটি। প্রথম ঝুঁকি হল মুদ্রা বিনিময় হার সংস্কার বিলম্ব হওয়ায় তা বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং আমদানি নিয়ন্ত্রণকে দীর্ঘস্থায়ী করছে। দ্বিতীয়ত, জিনিসপত্রের বাড়তি দামের কারণে উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে অব্যাহত থাকা। আর তৃতীয় ঝুঁকি হল সমন্বিত সংস্কার কর্মসূচি না নেওয়ায় তা আর্থিক খাতের চলমান ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 21 মার্চ ইডির হাতে গ্রেফতারির পর থেকে তার ওজন কমে গিয়েছে প্রায় 4.5 কেজি। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আম আদমি পার্টি আপের সূত্রে জানা গিয়েছে তেমনটাই, যদিও তিহাড় জেল কর্তৃপক্ষ দাবি জেলের মধ্যে আপাতত সুস্থ আছেন কেজরি, তার ওজন কমেনি। কারাগারের চিকিৎসকেরাও তার স্বাস্থ্যের অবনতি নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। আপ প্রধান কেজরিওয়ালের মধুমেহ রয়েছে, গত কয়েকদিন ধরেই তার শরীরের শর্করার মাত্রা ওঠানামা করছে। কেজরিকে সোমবার বিকেলে তিহাড়ে নিয়ে যাওয়ার পর সুগার টেস্ট করে দেখা যায় তার শরীরে শর্করার মাত্রা 50-এর নিচে নেমে গিয়েছিল। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনতে চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ দেওয়া হয়। সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবারের ওই হামলায় ইরানের 7 সামরিক উপদেষ্টা শহীদ হন। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার রাজধানী দামেস্কে সোমবার ইসরায়েলি হামলায় ইরানি সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদির শাহাদাতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের শক্তিশালী করার কাজে মোহাম্মদ রেজা জাহিদি অনন্য ভূমিকা পালন করেছিলেন, যা প্রশংসার দাবি রাখে। কাসাম ব্রিগেডের বিবৃতিতে দামেস্কে ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের পাশাপাশি সিরিয়া ও ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হামাসের বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ সামরিক উপদেষ্টাদের নামাজে জানাজা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজা ও শোক মিছিলে অংশ নেওয়া লোকজন ইরানের জাতীয় পতাকায় মোড়া শহীদ সেনাদের কফিন বহন করেন। এছাড়া দামেস্কে হজরত রুকাইয়া সালামুল্লাহি আলাইহার মাজারে শহীদ সেনাদের কফিন নেওয়া হয়। জানাজা ও শোক মিছিলে অংশ নেওয়া লোকজন বৈশ্বিক বলদর্পী শক্তি এবং ইহুদিবাদ ইসরায়েলের পতন না হওয়া পর্যন্ত শহীদ সেনাদের পথে চলা অব্যাহত থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এও অঙ্গীকার করেন যে ইহুদিবাদ ইসরায়েলের এই অপরাধযোগ্য বিনা শাস্তিতে পার পাবে না। এবারে অন্য প্রসঙ্গ, তাইওয়ানে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এ পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে অন্তত 736 জন। তাইওয়ানের জাতীয় অগ্নি নির্বাপন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। আজ সকালে আঘাত হানা এই ভূমিকম্পে বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সাম্প্রতিক কয়েক দশক ধরে এশিয়ার উত্থান বা এশিয়ান সেঞ্চুরি ধারণাটি বৈশ্বিক কৌশলগত আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন বাবুল আক্তার।
সাম্প্রতিক কয়েক দশক ধরে এশিয়ার উত্থান বা এশিয়ান সেঞ্চুরি ধারণাটি বৈশ্বিক কৌশলগত আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। এই ধারণাটি এশিয়া মহাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ বাড়ানোর একটি নতুন এবং সবচেয়ে শক্তিশালী প্রকাশ। একবিংশ শতাব্দীর প্রথম দিকে আমেরিকার ক্রমবর্ধমান দুর্বলতা এবং মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার পতনের প্রতিবেদনগুলো এশিয়ান সেঞ্চুরি ধারণাকে জোরালো করেছে। সাম্প্রতিক দশকে জাপান, চীন, ভারত এবং ইরান সহ বৃহৎ এশীয় শক্তিগুলো সাফল্যের বর্ণনা থেকে এই ধারণার মূল উৎপত্তি। এশিয়ান সেঞ্চুরি আসলে এশিয়ান হয়ে ওঠার ফল। এশিয়ান হওয়া এমন একটি প্রক্রিয়া যেখানে এশিয়ার বিভিন্ন অঞ্চল ক্রমাগতভাবে তাদের অতুলনীয় সাধারণ অর্থনৈতিক ও সভ্যতামূলক কর্মসূচির মাধ্যমে একে অপরের সঙ্গে একত্রিত হচ্ছে। ভৌগোলিক এবং রাজনৈতিক ভিন্নতা বাদ দিলে আজকের এশিয়ার মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, আর তা হল এ অঞ্চলে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন এবং সভ্যতা ভিত্তিক মেলবন্ধন। বিংশ শতাব্দীতে পশ্চিমা বিশ্ব অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের আধিপত্য চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা ছিল, কিন্তু একবিংশ শতাব্দী শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য এশিয়ার অনুকূলে এতটাই ঝুঁকে পড়ে যে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির মাধ্যাকর্ষণ কেন্দ্র ইউরোপ আটলান্টিক থেকে এশিয়া প্রশান্ত মহাসাগরে স্থানান্তরিত হয়েছে। বলা যায় যে 2050 সালের মধ্যে চারটি বড় বৈশ্বিক অর্থনীতির মধ্যে তিনটি এশিয়া মহাদেশ থেকে হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে সঙ্গ দেবে চীন, ভারত ও জাপান। আর এইভাবে বিশ্ব পশ্চিম থেকে প্রাচ্যে ক্ষমতার পুনর্বণ্টনের মুখোমুখি হচ্ছে। এশিয়ার উত্থান মানে বৈশ্বিক বিষয়ে পশ্চিমাদের প্রভাবের অবসান নয়, এর অর্থ হচ্ছে প্রাচ্যের উপর পশ্চিমের অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্বের অবসান। এখানে ইউক্রেন ও গাজা যুদ্ধের কথা বলা যেতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একদিকে রাশিয়া ও চীন এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ এবং পশ্চিম এশীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করার বিষয়ে ইরানের কর্মকাণ্ড থেকে এটি স্পষ্টভাবে দেখা যায়। ইরান বিশ্বকে দেখিয়েছে যে নিজেদের জাতির উপর ভরসা করে পশ্চিমা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মিথ্যা সামরিক ও আদর্শিক আধিপত্যকে অতি সহজেই খর্ব করা সম্ভব। প্রকৃতপক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বে, বিশেষ করে এশিয়ায় প্রতিরোধের আদর্শ এবং দাম্ভিক শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ অক্ষ সংজ্ঞায়িত করার মাধ্যমে বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের জন্য একটি নতুন প্রতিরোধ অক্ষ তৈরি করেছে। এটি এমন একটি ধারণা যা মার্কিন নিষেধাজ্ঞার অধীনে অনেক দেশে, এমনকি ল্যাটিন আমেরিকার মতো অন্যান্য মহাদেশেও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়েদ আলী খামেনেয়ী এর আগে মার্কিন নেতৃত্বের পতনের প্রেক্ষাপটে এর ভবিষ্যৎ দৃশ্যের ব্যাখ্যা করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার সামরিক উপস্থিতি বন্ধ করতে বাধ্য হবে। এই মুহূর্তে মার্কিনীদের বিশ্বের অনেক জায়গায় ঘাঁটি আছে। আমাদের অঞ্চলে, ইউরোপ, এশিয়ায় বিশাল জনসংখ্যা সহ সামরিক ঘাঁটি আছে। এমনকি যেসব দরিদ্র দেশে তাদের ঘাঁটি রয়েছে, তাদের কাছ থেকে তারা টাকা নেয়, তাদেরকে মার্কিনীদের খরচ যোগাতে হয়, আর মার্কিনীরা তা দিয়ে খাওয়া দাওয়া এবং ফুর্তি করে। এটার শেষ আছে বিশ্বজুড়ে। আমেরিকার উপস্থিতি শেষ হয়ে যাবে।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবারে আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরান দূতাবাসে হামলার বিষয়ে নিরাপত্তা পরিষদে নিন্দা, নারাজ আমেরিকা, প্রতিশোধ নেবে তেহরান। ইসরায়েলি আগ্রাসনে গাজায় $2,000 কোটি অবকাঠামো ধ্বংস হয়েছে, যৌথ প্রতিবেদনের তথ্য। চাপে নিম্ন আয়ের মানুষ, বাংলাদেশের অর্থনীতিতে আছে 4 চ্যালেঞ্জ আর 3টি ঝুঁকি, বলছে বিশ্বব্যাংক। এবং জেলে অসুস্থ হয়ে পড়ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ওজন কমেছে 4.5 কেজি। এবারে আরও কিছু খবর। পাকিস্তান সরকার $100 কোটি ব্যয়ে নির্মাণাধীন ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। পাকিস্তানের তেলমন্ত্রী মোসাদিক মালিক বলেছেন, ইরানের সাথে গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প জরুরি ভিত্তিতে শেষ করা দরকার, আর এর জন্য প্রয়োজন মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের। প্রযুক্তিগত এবং রাজনৈতিক বাস্তবতায় এই প্রকল্প শেষ করা জরুরিও বলে তিনি মন্তব্য করেন। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের শুনানিতে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই প্রকল্পের বিরোধিতা করেছেন। তিনি এই প্রকল্পের নির্মাণ বানচাল করার জন্য জোরদার চেষ্টা চালাচ্ছেন। শ্রোতা বন্ধুরা, চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 23তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা সব অবস্থায় ও সব স্থানে মহান আল্লাহর স্মরণের গুরুত্ব সম্পর্কে কথা বলেছি। সুখে ও দুঃখে, বিপদে আপদে ও শয়তানের প্রলোভন বা লোভের ফাঁদের মুখেও স্মরণ করতে হবে আল্লাহকে। আত্মশুদ্ধি, আধ্যাত্মিক উন্নতি ও উন্নত নৈতিক চরিত্র গঠনের জন্য বেশি বেশি মহান আল্লাহকে স্মরণ করা জরুরি। কোরআন অধ্যয়ন ও নানা ধরনের দোয়া পাঠও মনকে আল্লাহমুখী করে এবং নানা ধরনের বিচ্যুতি ও উদাসীনতা থেকে হৃদয়কে রক্ষা করে। আমরা যত বেশি আল্লাহকে স্মরণ করি না কেন, তাকে যথেষ্ট ও পর্যাপ্ত মনে করা ঠিক হবে না। আল্লাহর স্মরণকে সদা জাগ্রত রাখার জন্য সচেষ্ট থাকতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, একমাত্র আল্লাহর স্মরণের মধ্যেই রয়েছে প্রশান্তি।
ধৈর্য বা প্রতিরোধ নামাজ ও রোজার অন্যতম বড় শিক্ষা। মহান আল্লাহ নিজে ধৈর্যশীল এবং তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন। পাপী ও অবিশ্বাসীদের বৈশিষ্ট্য হল ধৈর্যহীনতা ও অস্থিরতা, তাই তারা শেষ পর্যন্ত মুমিনদের ধৈর্যের কাজে পরাস্ত হয়। নামাজ ও রোজা আমাদেরকে নানা পাপ, অশালীনতা ও অশ্লীলতা থেকে রক্ষা করে। এক্ষেত্রে ধৈর্যের ভূমিকা রয়েছে। ধৈর্য বলতে কি বোঝায়? বলা হয় আল্লাহর আনুগত্য ও ইবাদত করার ক্ষেত্রে এবং পাপের প্ররোচনা বা প্রলোভনের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। আল্লাহর আনুগত্য ও ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধরা হল এক্ষেত্রে ক্লান্ত না হওয়া, দীর্ঘ সময়ের দোয়া, কুরআন তেলাওয়াত ও অধ্যয়ন এবং দীর্ঘ সময়ের নামাজ, রোজা বা বিশেষ আমল ও জিক্রে মশগুল হতে গিয়ে আমরা যেন ক্লান্ত না হই এবং উৎসাহ উদ্দীপনা হারিয়ে না ফেলি। ইবাদত ও আনুগত্যের ক্ষেত্রে আনন্দ উপভোগ করার জন্য এবং ধৈর্য ধরার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
পাপের ক্ষেত্রে ধৈর্য ধরার অর্থ হল পাপের প্রলোভন ও প্ররোচনাগুলোর কাছে নতি স্বীকার না করা এবং এ ব্যাপারে সদা সতর্ক ও সচেতন থাকা। পাপের পথগুলো সিঁড়ির মতো ও পর্যায়ক্রমিক। কেউ খ্যাতির পাগল, কেউ বা অর্থ ও সম্পদের কাতর, আবার কেউ বা যৌন বিষয়ে অসংযমী। উদাসীনতা মানুষকে পাপের সিঁড়ির দিকে টেনে দেয়। ধরুন, একটি শিশু একটি মিষ্টির বাক্স নিয়ে প্রলুব্ধ হল। এই বাক্স বা প্যাকেট পাওয়ার জন্য সে হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটতে থাকে। পথে কাঁচের নানা গ্লাস বা জগ তার পায়ের ধাক্কায় ভেঙে যায়, সুন্দর ফুলদানি বা চীনামাটির পাত্র ভেঙে যায়। কিন্তু সে এসব বিষয়ে উদাসীন এবং এসব দামি জিনিস যে ভেঙে যাচ্ছে সে তা উপলব্ধি করে না। ঠিক একইভাবে শয়তান কোনো বড় ধরনের লোভের দিকে মানুষকে টেনে নেওয়ার সময় তাকে নানা ধরনের পাপে মশগুল করে। মানুষ যদি সচেতন না হয় তাহলে সে এভাবেই পাপের পথে নানা ধ্বংসাত্মক তৎপরতা তথা অনেকগুলো পাপে জড়িয়ে পড়ে। তাই এসব বিষয়ে চোখ কান সবসময় খোলা রাখতে হবে। শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুনির হুসাইন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
রোজা ও দোজখের আগুন থেকে রক্ষা কবচ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে দোজখের আগুন থেকে রক্ষাকারী ঢাল স্বরূপ। অর্থাৎ মানুষ রোজা রাখার মাধ্যমে দোজখের আগুন ও আযাব থেকে নিরাপদ হবে ও নাজাত পাবে।
ধৈর্য ধরার আরেকটি ক্ষেত্র হল নানা ধরনের বিপদ ও সংকট। মানুষের জীবনে উত্থান পতন এবং সুখ ও দুঃখ থাকে। কখনো প্রিয়জনরা মারা যান, কখনো আর্থিক সংকট, অসুস্থতা বা দুর্ঘটনা কিংবা বিচ্ছেদ, বেদনা, তিক্ততা, এসবের মুখোমুখি হয় মানুষ। আর এ জাতীয় পরিস্থিতি মানুষের ইমানের জন্য বড় পরীক্ষা হয়ে দেখা দেয়। যারা খোদাপ্রেমিক ও প্রকৃত মুমিন তারা এমন সব পরিস্থিতিতেও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকেন এবং ধৈর্য ধারণ করেন। তারা বিপদ আপদ ও কঠিন সংকটকে খোদাই পুরস্কার হিসেবে স্বাগত জানান। তাই তো আমরা দেখি কারবালা সেই সব কঠিন সংকট ও অশেষ দুঃখ আর বেদনার মাঝেও ইমাম হুসাইনের বোন হযরত জাইনাব বলেছেন, সৌন্দর্য ছাড়া অন্য কিছু দেখিনি। শাহাদাতের মুহূর্ত যতই ঘনিয়ে আসছিল ততই ইমাম হুসাইন আলাইহিস সালামের চেহারা হচ্ছিল প্রজ্জ্বল ও প্রশান্ত। সব অবস্থায় মহান আল্লাহর উপর সন্তুষ্ট থাকা প্রকৃত মোমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। স্মরণ করা যেতে পারে হযরত আয়ুব নবীর ধৈর্যের দৃষ্টান্ত। খোদাই পরীক্ষা হিসেবে একে একে তার সব সম্পদ, বাগান, খামার, এমনকি সন্তান সন্ততিও নিয়ে নেওয়া হয়। সংক্রামক রোগে আক্রান্ত হয় পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরাও তাকে ত্যাগ করেন। কেবল এক স্ত্রী বিবি রহিমা তাকে ত্যাগ করেননি। আর এমন কঠিন পরিস্থিতিতেও মহান আল্লাহর উপর সন্তুষ্ট ও অবিচল আস্থা বজায় রাখেন হযরত আয়ুব। অন্যদিকে যারা দুর্বল ইমানদার বা মুনাফিক তারা কেবল সুখের সময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, আর বিপদ আপদ দেখলেই মহান আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে।
ধৈর্যের সুফল বা পুরস্কার হিসেবে মহান আল্লাহ আয়ুব নবীকে ফিরিয়ে দিয়েছিলেন সব সম্পদ ও জীবিত করে দেন তাঁর সব সন্তান। এমনকি তার সব কিছু আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয় এবং তাকে ও তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হয় যৌবন। একইভাবে আমরা দেখি হযরত ইউসুফ নবীর ধৈর্য ও তার মহাপুরস্কার। আর আল্লাহর পথে ধৈর্য ধরার সুফল কেবল ইহলোকে বা পরলোকে নয়, বরং দুই জগতেই রয়েছে। আর মানব জাতির জন্য ধৈর্যের সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, অন্য কোনো নবী মহান আল্লাহর ধর্মের পথে এত কষ্ট করেননি ও ধৈর্য ধরেননি যতটা কষ্ট এবং ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছি আমি। ধৈর্য ও বিপদে আপদে মানুষের যোগ্যতা হয় বিকশিত। তাই বিপদ আপদ, দুঃখ, কষ্ট এসব হলো মহাপুরুষ ও মুমিনদের জন্য যোগ্যতা ও সম্মান বৃদ্ধির মাধ্যম। পরকালে পার্থিব নানা বিপদ আপদে ধৈর্য ধরার ব্যাপক ও অকল্পনীয় পুরস্কার দেখে মুমিনরা আফসোস করে বলতেন, হাই, আমরা যদি কোনো বিপদ আপদ এবং রোগ শোক দূর করার জন্য দোয়া না করতাম।
ইসলামী বর্ণনায় বলা হয়, মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদেরকে বেশি বেশি কষ্ট ও বিপদাপদ দিয়ে পরীক্ষা করেন এবং কোষ্ঠে পাথর দিয়ে যাচাই বাছাই করে ও আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেন তাঁর প্রিয় বান্দাদেরকে। আর আল্লাহ যাদেরকে কম ভালোবাসেন তাদেরকেই কম বিপদাপদ ও সংকটে রাখেন। তো শ্রোতা বন্ধুরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শুনুন অর্থসহ 23তম রোজার দোয়া।
হে আল্লাহ, আমার সকল গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, আমাকে সব দোষ ত্রুটি থেকে পবিত্র করো, তাকওয়া ও খোদা ভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরীক্ষায় উত্তীর্ণ করো, হে অপরাধীদের ভুল ত্রুটি মার্জনাকারী।
আল্লাহুম্মা ইগসিলনি ফীহা মিনাল যুনুব ওয়া তাহহিরনি ফীহা মিনাল উয়ুব ওয়া আমতাহিন কলবি ফীহা বিতাকওয়াল কুলুব ইয়া মুগীলা আসরাতাল মুযনিবি।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
জীবনশৈলী।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা মানুষের বিবেক বুদ্ধিকে কাজে লাগানো এবং যে কোনো কাজের পরিণতির বিষয়টি আগে ভেবে নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
বাংলায় একটি প্রবাদ রয়েছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমরা অনেক সময় হুট করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের সিদ্ধান্তগুলো অনেক সময় ভুল প্রমাণিত হয়। কিন্তু বুদ্ধিমান ও চিন্তাশীল মানুষ যে কোনো কাজ শুরুর আগে এর পরিণতির কথা ভাবে এবং মন যা চায় তাই করে না। কাজ করার আগে সাধারণত এর আধ্যাত্মিক ও বৈষয়িক লাভের দিকটি ভেবে নেয়। এক্ষেত্রে মানুষের বিবেক বুদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিবেকের সহযোগিতায় যে কোনো বিষয়ের ভালো মন্দ দিক বাছাই করা যেতে পারে। মনোবিজ্ঞানীদের মতে বিবেক হচ্ছে এমন এক সেতুর মতো যা মানুষকে চূড়ান্ত সাফল্যের নাগাল পাইয়ে দিতে সহযোগিতা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ও বিবেকের গুরুত্ব সম্পর্কে বলেছেন, যে কোনো কাজ করার আগে এর পরিণতি সম্পর্কে ভেবে নিতে হবে। যদি এর পরিণতি ভালো ও কল্যাণ কর হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে কাজ করা যেতে পারে, আর যদি তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে তাহলে ওই কাজ করা থেকে বিরত থাকতে হবে। জীবনকে আরও সুন্দর করে তুলতে এই হাদিস মেনে চলা খুবই জরুরি।
কাজের পরিণতির বিষয়টি আগে ভেবে নেওয়ার গুরুত্ব বোঝাতে ইরানে একটি ছোট্ট গল্প মানুষের মুখে মুখে শোনা যায়। আর তা হল, একবার এক চড়ুই পাখি বনের ভেতরে মানুষের আসা যাওয়ার পথে একটি গাছে বাসা তৈরি করছিল। তা দেখে বনের বুদ্ধিমান হিসেবে পরিচিত হুদহুদ পাখি রাস্তার পাশে বাসা বানাতে তাকে নিষেধ করল। হুদহুদ বলল, চড়ুই পাখি, দেখো এখানে যে বাসা বানাচ্ছ তাতে তুমি কিন্তু যে কোনো সময় ক্ষতির মুখে পড়তে পারো। হুদহুদ সব কিছু বুঝিয়ে বলার পরও চড়ুই পাখি তাতে কর্ণপাত করল না। এভাবে অনেকদিন পর চড়ুই পাখি ডিম দিল এবং ডিমে তা দিতে থাকল। কিন্তু ডিম থেকে বাচ্চা বের হওয়ার ঠিক আগ মুহূর্তে একদিন হঠাৎ ইলেকট্রিক করাত ও লোকজনের শব্দ শুনতে পেল। চড়ুই পাখি দেখল বনে যাওয়ার রাস্তা প্রশস্ত করার জন্যে পাশের গাছগুলো একে একে কেটে ফেলা হচ্ছে। এ অবস্থা দেখে চড়ুই পাখি চিৎকার চেঁচামেচি করতে লাগলো এবং চিৎকার করতে করতে বুদ্ধিমান হুদহুদ পাখির কাছে গিয়ে সহযোগিতা চাইল। হুদহুদ পাখি বলল, তোমাকে তো আগেই বলেছিলাম, এখন তো আর করার কিছুই নেই, বাসা বানানোর আগেই তোমাকে এর পরিণতির কথা ভাবা উচিত ছিল।
যারা সুদূর প্রসারে চিন্তা করে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে কাজ করে তারা খুব সহজেই বিপদ থেকে রক্ষা পায়, কিন্তু যারা এর বিপরীত পথে এগোয় তারা নানা সমস্যায় পড়ে এবং বিপদে পড়ার পর আর তা থেকে রক্ষার উপায় থাকে না। প্রতিটি মানুষের উচিত যে কোনো কাজের আগে পরিণতি সম্পর্কে ভেবে নেয়া এবং যে কাজটি করতে যাচ্ছেন তা যাতে তার জীবনের উন্নতি ঘটায় সে বিষয়ে নিশ্চিত হওয়া। বিজ্ঞজনেরা বলেন, যারা চিন্তা ও পরিকল্পনা ছাড়া কাজে হাত দেয় তারা এমন এক মুসাফিরের মতো যে কিনা সঠিক লক্ষ্য না জেনেই পথ চলতে থাকে এবং সে যত বেশি পথ পাড়ি দেয় তত বেশি লক্ষ্য থেকে দূরে সরে যেতে থাকে। অনেক মানুষই তার কাজের পরিণতি ও ভবিষ্যতের কথা চিন্তা করতে পারে না তার অহংকার বোধের কারণে। হাদিসে এসেছে, আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, যারা অহংকার এবং মিথ্যার উপর নির্ভরশীল তারা কাজের পরিণতির কথা চিন্তা করতে পারে না।
অহংকার সাধারণত মানুষকে চূড়ান্তভাবে ভুল পরিণতির দিকে ঠেলে দেয় এবং এই পথে গিয়ে শুধু শেষ পর্যন্ত অনুতপ্তই হতে হয়। অহংকারীরা নিজের সম্পর্কে এবং অন্যদের বিষয়ে সঠিক মূল্যায়ন করতে পারে না এবং তারা জীবন সম্পর্কে হিসাব নিকাশে মারাত্মক ভুল করে। এ কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনে হলেও সবার উচিত অহংকার থেকে দূরে থাকা। মানুষের উচিত নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে তা সর্বোত্তম উপায় কাজে লাগানো, পাশাপাশি নিজেকে ও স্রষ্টাকে সঠিকভাবে চেনার চেষ্টা করা, একই সঙ্গে অন্যদের সঙ্গে যোগাযোগের সর্বোত্তম পন্থা খুঁজে বের করা। সুখ দুঃখ আনন্দ বেদনা ও চড়াই উতরায় এসব মিলেই মানুষের জীবন। জীবনে কম বেশি সমস্যা থাকবেই, তবে নানা সমস্যা কাটিয়ে ওঠার একটি সঠিক পন্থা হল সঠিক পথ নির্বাচন। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের জীবনকে আরও সুন্দর ও মসৃণ করতে পারি। ইতিহাস থেকে শিক্ষা নিলে মানুষের ভুল করার প্রবণতা অনেকাংশে কমে যায়।
অতীতে মানব সমাজ যেসব ভুল করেছে সেসব ভুলের পুনরাবৃত্তি কোনো বিজ্ঞ মানুষের জন্য শোভা পায় না। এ কারণে ইতিহাস পড়তে হবে, অতীতে জাতিগোষ্ঠীগুলোর নানা ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, পাশাপাশি অতীতে অর্জিত সাফল্যকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করতে হবে এবং অতীত অভিজ্ঞতার আলোকে যে কোনো পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম নিজে অতীত থেকে শিক্ষা নিয়েছেন এবং অন্যদেরকেও এ কাজ করতে বলেছেন। এ সম্পর্কে তিনি বলেছেন, আমি অতীতে বসবাসকারী মানুষদের ইতিহাসের সঙ্গে এতটাই পরিচিত হয়েছি এবং তাদের সেই ইতিহাসের সাথে এতটাই মিশে গেছে যে মনে হয় ওই ইতিহাসের সঙ্গে বাস করেছি এবং তা থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। মানুষ যদি তার অতীত ও বর্তমান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে সাজানোর উদ্যোগ নেয় তাহলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রতিদিনই আমরা অসংখ্য মানুষের মৃত্যু দেখছি অথবা মৃত্যু সংবাদ শুনছি। এই মৃত্যুও আমাদের জন্য এক অভিজ্ঞতা। মৃত্যু সংবাদ শোনার পর আমার নিজের মৃত্যুর কথা স্মরণে আসতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানে শেষ করছি আমরা। কথা হবে আবারও আগামী আসরে।
সে আসরেও আপনাদের সঙ্গ পাব এ প্রত্যাশা রইল। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
প্রাচ্যবিদদের চোখে মহানবী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার আজকের পর্ব পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পশ্চিমা খ্রিস্টান পণ্ডিতরা সেই প্রথম থেকেই ইসলাম ও এর মহানবীর বিপক্ষে যত বেশি সম্ভব মিথ্যা প্রচার করেছে এবং সবচেয়ে জঘন্য অপবাদগুলো প্রচার করেছে। সময়ের আবর্তনে পশ্চিমা প্রাচ্যবিদরা যদিও ইসলাম ও মহানবী সম্পর্কে তাদের লেখায় কিছুটা নিরপেক্ষতা আনতে পেরেছেন এবং নিরপেক্ষ গবেষণামুখী হয়েছেন, কিন্তু মহানবী ও তার শিক্ষাকে সঠিকভাবে বোঝার জন্য পাশ্চাত্যে কখনো জোরালো ও আন্তরিক প্রচেষ্টা চালানো হয়নি। এমনকি ইউরোপীয় রেনেসাঁর যুগেও সেখানকার পণ্ডিতরা মহানবী ও ইসলাম সম্পর্কে তাদের বিদ্বেষ দূর করতে পারেনি।
অষ্টাদশ শতক পর্যন্ত প্রাচ্যবিদরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম সম্পর্কে যেসব গবেষণা করেছেন তাতে বাস্তবতা ও সত্যের ভাগ ছিল খুবই কম। এ সময় পর্যন্ত ইসলাম ও মহানবীর প্রতি প্রাচ্যবিদদের হামলা অব্যাহত ছিল। তবে অতীতের সঙ্গে যেটুকু তফাত দেখা গেছে তা হল ইসলাম ধর্মের পরিবর্তে তাদের নিন্দাবাদের লক্ষ্য বা মূল টার্গেট হয়ে ওঠেন স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশ্চাত্যের কথিত এনলাইনমেন্টের যুগে বা আলোকায়নের যুগে যুক্তি ও প্রজ্ঞাকে গুরুত্ব দেয়া হলেও ইসলামকে ইউরোপে অযৌক্তিক ধর্ম হিসেবে তুলে ধরা হতো। অবশ্য কখনো কখনো ইসলাম ধর্মকে আকর্ষণীয় ও শিহরণ জাগানো বলে প্রশংসাও করা হতো, কিন্তু সার্বিকভাবে ইসলামকে তখনও বিপজ্জনক ও মারাত্মক হুমকি বলে মনে করা হতো। তবে এ যুগে অতীতের তুলনায় ইউরোপীয় ও পশ্চিমারা ইসলাম সম্পর্কে তুলনামূলকভাবে কম খারাপ ধারণা পোষণ করত। এ যুগে পাশ্চাত্যে ইসলাম ও মহানবীকে সাহিত্য এবং সংস্কৃতির প্রেরণাদায়ী উৎস হিসেবে ব্যবহার করা হতে থাকে, কিন্তু এমনও ভাবার কারণ নেই যে এ যুগে ইসলাম ও মহানবী সম্পর্কে পাশ্চাত্য নিরপেক্ষ হয়ে পড়েছিল এবং তারা কল্যাণকামী হয়ে পড়েছিল।
আসলে পাশ্চাত্যের কথিত আলোকায়নের যুগে তাদের প্রাচ্যবিদরা সমস্ত মনোযোগ নিবদ্ধ করেছিল ইসলামের মহানবীর উপর। এই যুগের খ্যাতনামা দুই ব্রিটিশ প্রাচ্যবিদ সাইমন অ্যাটলে ও জর্জ সিল মহানবী ও ইসলাম সম্পর্কে পুরোপুরি নিরপেক্ষ বিচার বিশ্লেষণ চালিয়েছেন বলে দাবি করেন। আসলে আলোকায়নের তথা যুক্তি ও প্রজ্ঞার কিছু প্রভাব তাদের উপর পড়লেও তারা পুরোপুরি বিদ্বেষমুক্ত ছিলেন না। সাইমন অ্যাটলে মুসলমানদের ইতিহাস বা হিস্টোরি অব দ্য স্যারাসেন্স শীর্ষক বই লিখেছেন। তিনি এ বইয়ে জনগণের সঙ্গে বিজয়ী মুসলমানদের আচরণের ভূয়সী প্রশংসা করেন। অন্যান্য বিজয়ী জাতির তুলনায় আরবরা বিজিত অঞ্চলের জাতিগুলোর সঙ্গে অনেক বেশি ন্যায়বিচারপূর্ণ, দয়াদ্র এবং সম্মানজনক আচরণ করেছে বলে তিনি উল্লেখ করেছেন।
সাইমন অ্যাটলে 1717 খ্রিস্টাব্দে হযরত আলী আলাইহিসালামের বাণীর অনুবাদ সংক্রান্ত একটি বই প্রকাশ করেন। এ বইয়ে তিনি আমিরুল মোমিনিন হযরত আলীর জ্ঞান ও প্রজ্ঞার প্রশংসা করেন। অ্যাটলে লিখেছেন, আমাদের তথা ইউরোপীয়দের মধ্যে যে সামান্য জ্ঞান আছে তা পুরোপুরি প্রাচ্য থেকে উৎসারিত। প্রাচ্যবাসীরা প্রথমে এই জ্ঞানকে গ্রীসে স্থানান্তর করে এবং রোমানরা তা থেকে কিছু অংশ ব্যবহার করে। এরপর বর্বরতা ও বন্যতা ছড়িয়ে পড়ে গোটা পশ্চিমা বিশ্বে। মুসলমানরা বিজয় অভিযানগুলো চালিয়ে আবারও ইউরোপে জ্ঞান বিজ্ঞান চর্চার ধারা চালু করেন। আর এইসব কিছুর জন্যই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঋণী। জর্জ স্যাল পবিত্র কোরআনের অনুবাদ করেছেন ইংরেজি ভাষায়। এর ভূমিকায় তিনি মহানবীর জীবন ও ইসলামী বিশ্বাসের ব্যাখ্যা দিয়েছেন। এর ফলে তাকে পাশ্চাত্যে ব্যাপক প্রতিবাদের শিকার হতে হয়েছিল। পশ্চিমারাই তাকে আধা মুসলমান বলে অভিযোগ তোলে, কিন্তু স্যাল অত্যন্ত কার্যকর ও সুচারুভাবে আত্মপক্ষ সমর্থন করে ওই ভূমিকাতেই লিখেছেন,
মুহাম্মদ ও কোরআন সম্পর্কে বলতে গিয়ে আমি নিজেকে অবমাননাকর শিরোনাম, বর্ণনা এবং লজ্জাজনক ও অশোভনীয় ভাষা বা বাক্য ব্যবহারের অনুমতি দেইনি। বরং মুহাম্মদ ও কোরআন সম্পর্কে ভদ্রতাপূর্ণ, শিষ্টাচারযুক্ত ও শোভনীয় আচরণ করাটাকেই নিজের জন্য জরুরি বা অত্যাবশ্যক মনে করেছি। জর্জ স্যালের মতে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদেরকে মূর্তি পূজা থেকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানিয়েছেন এবং অন্যদের পক্ষ থেকে যেসব বিকৃতি একত্ববাদে অনুপ্রবেশ করেছে তা দূর করার চেষ্টা করেছেন। তিনি লিখেছেন, আরব মুশরিকদেরকে প্রকৃত খোদার পরিচিতির দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে তার তথা মুহাম্মদের পরিকল্পনা ছিল সুনিশ্চিতভাবে একটি সুশীল, খাঁটি ও প্রশংসনীয় পরিকল্পনা। এখানে আমি প্রয়াত লেখক পেরিডোর মতো দাবি করতে পারি না যে মুহাম্মদ নিজ জাতিকে মূর্তি পূজার দিক থেকে এক খোদার ইবাদতের ধর্মগ্রহণে বাধ্য করেছেন এবং এজন্য খারাপ ও অনুপযুক্ত কাজ করেছেন।
খ্রিস্টীয় অষ্টাদশ শতকে বীরদের প্রতি শ্রদ্ধা চিন্তা চেতনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। মহানবীকে জার্মান কবি গ্যাটে একজন মহান বীর হিসেবে শ্রদ্ধা জানিয়েছিলেন। জার্মানির অন্যতম প্রধান ও সেরা কবি গ্যাটে যুবক বয়স থেকে ছিলেন ইসলাম ও মহানবীর প্রতি শ্রদ্ধাশীল। ইসলাম সম্পর্কে পড়াশোনা বা গবেষণার উপকরণ তার কাছে খুব কমই ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি কাব্যনাট্য রচনার উদ্যোগ নিয়েছিলেন। তিনি তার সম্পর্কে কেবল একটি প্রশংসা গীতি লিখতে সক্ষম হয়েছিলেন। এই গীতি কবিতায় গ্যাটে মহানবীকে এমন এক বড় নদীর সঙ্গে তুলনা করেছেন যা বহু প্রশ্রবণকে নিজের সঙ্গী করেছে এবং সবসময়ই যার শ্রেষ্ঠত্ব ও গৌরব বাড়ছে। আর এর পাশাপাশি মহানবী নদীগুলো রাখাল তথা মানব জাতির ত্রাণকর্তা হিসেবে মানুষকে নিজের সঙ্গে চিরস্থায়ী আবাস বা সৌভাগ্যের দিকে নিয়ে যাচ্ছেন। এ অনন্য রূপকর্মী কবিতায় মহানবীর প্রিয়জন হজরত আলী আলাইহি সালাম ও প্রিয়তম কন্যা ফাতিমার কণ্ঠে উচ্চারিত সংলাপ ও উপমার মাধ্যমে বিশ্বনবীর এই অপরূপ চিত্র তুলে ধরেছেন জার্মান সাহিত্যের অন্যতম প্রধান কবি ও দিকপাল গ্যাটে।
জার্মান কবি গ্যাটে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামকে অসাধারণ মানব বলে প্রশংসা করেছেন। তিনি পবিত্র কোরআনকেও চিরস্থায়ী সম্পদ বলে উল্লেখ করেছেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রাচ্যবিদদের চোখে মহানবী শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী পর্বে, তখনও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।
Tehran ne khosum. Irani Islamakan Harabedutyan Hayeren Radio Jamnek lsum.